This track was downloaded from FusionBD.com.
Virchil presents Kulasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 শুরু হয়ে গেছে এয়ারফুল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছি শামি। আর প্রতিবারের মতো শুরুতে রয়েছে একটি গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। আর গল্পের নাম এবং কতটা শুনবো সে সবকিছু জানবার আগে জানিয়ে দিচ্ছি, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস। তাই এয়ারটেলে এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। তো ঠিক আছে, আমরা শুরু করছি আজকের প্রথম গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। গল্পের নাম কা 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 রহস্য, মুস্তফা সিরাজের লেখা, আর পড়ে শোনাচ্ছি সেতু। এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাবো গল্পের শেষ পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি শর্মী, ফিরছি গল্প শেষ হওয়ার পর, সঙ্গেই থাকবে।
47 লক্ষ বীজগণিকা। কর্নেল নীলাদ্রি সরকার নেচার পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন,
কল্পনা করো জয়ন্ত, একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসে চারিদিকে ছড়িয়ে যায় 47 লক্ষ বীজ, যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না। এমনই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস এটা। তাই আমি বলি, যদি সত্যিকার কোন রহস্য থাকে তা আছে এই প্রকৃতি জগতে, বুঝতে পেরেছ? কর্নেলের মুখে বিষয় মেশানো একটা দিব্য ভাব লক্ষ্য করলাম। বললাম, অর্কিড নিয়ে সকালবেলায় মাথা খারাপ করার কারণ কি? ও, তোমাকে আসল কথাটা বলাই হয়নি। কর্নেল নিভে যাওয়া চুরুটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এগুলোকে বলা হয় ক্রাউন অর্কিড। দুটো কারণ আছে, একটা হলো এই অর্কিডের ফুল সোনালী রঙের ক্রাউন বা রাজমুকুটের মতো দেখতে, আর দ্বিতীয়টা হলো এগুলো খুব উঁচু গাছের ডগার দিকে ডালে থাকে, কাজেই ফুল ফুটলে সেই গাছটাকে মনে হয় মুকুট পরা রাজা, বুঝতে পেরেছ? মাটি থেকে অন্তত 40 ফুট উঁচু হওয়া চাই গাছটা। গতবার ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক ওই এলাকার রেডউড গাছের ডগায় ক্রাউন অর্কিড দেখে এসেছি। জায়গাটার নাম মারিপোসা গ্রোভ। তো আজকের কাগজে জর্বেল বাজলো। কর্নেল বিরক্ত হয়ে হাঁকলেন,
ষষ্ঠী।
একটু পরে ষষ্ঠী এক ভদ্রলোককে নিয়ে এলো কর্নেলের ড্রয়িং রুমে। ভদ্রলোকের পরনে যেমন তেমন শার্ট প্যান্ট, পায়ে সাধারণ চপ্পল, বয়স 40-42-এর মধ্যে, মুখে পোড়া খাওয়া ভাব, বিষণ্ন এবং বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। নমস্কার করে বললেন,
আমি এই গত রাতে আপনাকে ওই ট্র্যাঙ্ক কল করেছিলাম ভীমকর থেকে বাবু।
কর্নেল বললেন, আপনি তাহলে কাপ্তান সিংহ?
আগে হ্যাঁ, আমাকে অকারণ্যে পুলিশ অ্যারেস্ট করে দুর্ভোগে ফেলেছে। গতকাল জেলা জজের কোর্টে জামিনে ছাড়া পেলাম। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ছোট কুমার বাহাদুর মরার সময় নাকি আমার নাম করে গেছেন, অথচ আমি তখন ধারে কাছে ছিলাম না।
কাপ্তান বাবু বললেন,
আমাকে বাঁচান স্যার, কাগজে আপনার কত কীর্তিকলাপ পড়েছি, আমি একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন।
আপনি আগে কফি খেয়ে চাঙা হন, তারপর বলুন যে কি হয়েছে। কর্নেলের হাকে ষষ্ঠীচরণ ঝটপট কফি তৈরি করে আনলো। কাপ্তান বাবু কফিটা ফু দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললেন, তারপর রুমালে মুখের ঘাম মুছে ঘটনাটি শোনালেন। সংক্ষেপে তাহলে এই, ভীমগড় স্টেটের রাজা খেতাবধারী হর্ষবর্ধন রায়ের 2 পুত্র জয়বর্ধন এবং আনন্দবর্ধন, তারা পরস্পর বৈমাত্রী ভাই, প্রায় সমবয়সী। 2 সৎ ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকেই খুব একটা বনি বড় ছিল না। ভারত সরকারের কাছে রাজা বাহাদুর হর্ষবর্ধন বার্ষিক 9 লক্ষ টাকা বেতন পেতেন। পরে সেই ভাতা বা প্রিভিপাস আইন বন্ধ করা হয়। রাজা বাহাদুর মারা যান, 2 ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগ বণ্টন করা হয়। কিন্তু বিবাদ বাধে একটা মণিমুক্তা খচিত সোনার মুকুট নিয়ে। মুকুটটি মুঘল আমলের। রাজবাহাদুর মুকুটটি বাড়ির একাংশে শিব মন্দিরে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখেন, কারণ প্রিভিপাস আইনের ফলে রাজভাণ্ডারের সব সোনাদানাও সরকার আটক করেছিলেন।
মৃত্যুর আগে রাজবাহাদুর সেই গোপন সিন্ধুকের একটি অদ্ভুত তালা চাবি তৈরি করে নিয়েছিলেন। তালাটি দুটি চাবি ছাড়া খোলা যাবে না, একটি চাবি জয়ের কাছে এবং দ্বিতীয় চাবিটি আনন্দের কাছে। তার ফলে সিন্ধু খুলে রাজমুকুট বের করতে হলে দুই ভাইকে একসঙ্গে খুলতে হবে। এক সপ্তাহ আগে ভোরবেলা মন্দিরের পুরোহিত কানু ভট্টাচার্য মন্দিরের ভেতর ছোট কুমার বাহাদুর আনন্দকে পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে ভোঁতা কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু তখনও তার মৃত্যু হয়নি। কানু ভট্টাচার্য তাকে এই অবস্থায় দেখে মুখে জল দিয়ে ওঠানোর চেষ্টা করেন। তখন নাকি আনন্দবর্ধন অতি কষ্টে উচ্চারণ করেন, কা কা কা। তারপর তার মৃত্যু হয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরোহিতের মুখে কা 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 শুনে রাজপরিবারের ম্যানেজার এই কাপ্তান সিংহকে গ্রেফতার করে। এ পর্যন্ত শোনার পর কর্নেল বললেন, কা 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 এমন বলে মারা যান আনন্দবর্ধন? কাপ্তান বাবু বললেন,
হ্যাঁ স্যার,
কিন্তু পুরোহিতের নামের অধ্যক্ষর তো কা।
আমি বললাম পুলিশকে, কিন্তু পুলিশের মতে কান ভট্টাচার্য রোগা বেটে হাজি ধীরে লোক, বাহার জন্ম থেকে সরু এবং পাকাটি, ডান হাতেও জোর নেই। তার পক্ষে শক্তিমান যুবক আনন্দকে এক আঘাতে মেরে ফেলা সম্ভব। তাছাড়া ঘটনাস্থলে একটা লোহার মুগুর পড়ে আছে, তাতেও রক্ত লেগে আছে, কাজেই ওটা মার্ডার উইপেন। ওই 15 কিলো ওজনের মুগুর তোলা কানু ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়।
বড় কুমার বাহাদুর জয়বর্ধনের বক্তব্য কি এক্ষেত্রে?
উনি স্যার গোড়া মানুষ, বছর দুই আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ওর এক পায়ের হাড় ভেঙে যায়। বাকিতে বাদ দিতে হয় কলকাতার একটা নার্সিং হোমে, তাই উনি কাছের পায়ে কষ্টে চলাফেরা করেন। তাছাড়া উনির বাড়ির 30 বিঘে জমি নিয়ে চারদিকে পাঁচিল, বাড়ি থেকে মন্দির অন্তত 700 মিটার দূরে হবে।
লোহার মুগুরটা কার?
মন্দিরের পাশে কুমার বাহাদুর আনন্দবর্ধনের ব্যায়ামে রাখা, উনি মুগুর ভাজবেন। তাকাই মানুষ, ওকে আমি ওই মুগুর তুলে মারতে পারি বলুন।
কাপ্তান বাবু নিজের হাত দেখালেন, ফের বললেন,
খুব শক্তিমান খুনির কাজে স্যার, বুঝবেন।
ছোট কুমার বাহাদুরের কাছে সেই গোপন সিন্ধুকে চাবি ছিল?
আগে হ্যাঁ, ওর হাতের মতোই ছিল। মুকুট চুরি গেছে কিনা দেখার জন্য বড় কুমার বাহাদুরকে ডাকা হয়েছিল। ওর চাবি প্রথমে তালায় ঢোকাতে হবে, তারপর ছোট চাবি ঢোকালে তবেই সিন্ধুকটা খুলবে। সিন্ধুক বলছি বটে, তবে ওটা শিবলিঙ্গের বেদি, বেদিটাই সিন্ধুকের করা, কালো পাথরে তৈরি, চাবির ছিদ্র মানে তালার উপর সিন্ধুকের গাঢ় ছাপ, তাই তালার ছিদ্র দেখা যায় না।
সিন্ধুক বেদি খোলা হলো,
পুলিশের সামনে খুললেন জয়বর্ধন।
ভেতরে কি মুকুটটা ছিল?
ছিল, ওরা পুলিশ আটক করেছে। আইনের বলে নাকি পুরনো জিনিস সরকার বাজেয়াপ্তও করতে পারে।
পেপার্স বাতিলের আইনও পায়। আবার ঐতিহাসিক বা পুরাদ্রব্য সংক্রান্ত আইনেও সরকার এসব করতে পারেন বলে কর্নেল সাদা দাড়িতে হাত বোলাতে থাকলেন, চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। বুঝলাম, প্রাজ্ঞ রহস্যভেদী ঘটনার তথ্য থেকে থিওরি গড়ে তুলছেন এবার। কাপ্তানবাবু আবার করজোরে বললেন,
আমি রাজপরিবারের 2 টাকা মাইনের কর্মচারী স্যার, আমি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বড় কুমার বাহাদুরই আপনার কাছে যেতে বলেছিলেন।
কর্নেল মাথার টাকে এবার হাত তুলেছিলেন, চোখ বুঝে বললেন, আনন্দবর্ধন মৃত্যুর সময় কা 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 এমন বলেছিলেন?
হ্যাঁ স্যার।
রাজমুকুটটা পুলিশের কাছেও আছে?
আগে হ্যাঁ।
পুলিশের সামনে জয়বর্ধন সিন্ধুক বেদির তালা খুললেন?
আগে প্রথমে নিজের চাবি ঢুকিয়ে ঘোরালেন, তারপর ভাইয়ের চাবি দিয়ে।
কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। ঘটনাস্থলে না গিয়ে কিছু করার নেই, যথাসময় আমি ভীমগড় যাব।
কৃতজ্ঞতা জানিয়ে ভীমগড় রাজপরিবারের ম্যানেজার বাবু চলে গেলেন। পরদিন আমরা দুজনে গেলাম ভীমগড়। রাজবাড়ির চারিদিকে গভীর গড় খাই, তার উপর একটা ব্রিজ আছে। গড় খাই এখন গ্রীষ্মে শুকনো। 30 বিঘে মাটির চারিদিকের পাঁচিল জেলখানার পাঁচিলের মতো উঁচু, তাই ব্রিজের উপর দিয়ে ঢুকতে হয়। বিশাল ফটকে দারোয়ানও আছে। কর্নেল গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝুলছে, হাতে প্রজাপতি ধরা নেট স্টিক, যা দেখতে বুঝানো ছাতার মতো। দারোয়ানের কাছে জানা গেল মন্দিরে জাগ্রত দেবতার দর্শনে মাঝে মাঝে টুরিস্ট আসে, তাতে দারোয়ানের কিছু রোজগার হওয়া স্বাভাবিক। ভেতরে ঢুকে দেখি একটিরে বিশাল প্রাচীন মন্দির ঘন গাছপালার ভেতর মাথা তুলেছে। রাজপ্রাসাদ একটু তফাতে, তার ওদিকে একটা চৌকো পুকুর। মন্দির দর্শনে পুরুষ ঠাকুর কানহরি ভট্টাচার্যকেও কিছু দক্ষিণা বা প্রণাম দিতে হল। কান ঠাকুর আমাদের গায়ে চলেন। মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখলাম কালো বেদিতে বসানো আছে প্রকাণ্ড শিবলিঙ্গ। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। কথায় কথায় কর্নেল আনন্দবর্ধন কুমার বাহাদুরের মৃত্যুর ঘটনা জেনে নিলেন। কাপ্তায়নবাবুর বর্ণনার সঙ্গে মিলেও গেল। পেছন দিকে ব্যায়ামাগারটি একটু দেখলাম, পেছন দিকের ব্যায়ামাগারটাও দেখলাম আমরা। ঘাসের উপর মরচে ধরা একটা পেল্লায় লোহার মুগুর গড়ে আছে।
Of music and life
and entertainment.
FM 89.2, your A to Z's at ABC.
Viajo presents Guasha.
যে মুগুরটা মার্ডার উইপন সেটা পুলিশ নিয়ে গেছে। কানু ভট্টাচার্যের একটা হাত জন্মাবু দীপন, অন্য হাতে কোথায় আনন্দবর্ধনের লাশ পড়েছিল দেখিয়ে দিলেন। কর্নেল সব দেখে শুনে বেরিয়ে এলেন। কানু ভট্টাচার্য এসে বললেন,
দুধ দিয়ে সাপ পুষেছিলেন রাজ পরিবার, সেই সাপে ধ্বংসেছে। ওই ম্যানেজার বাবু মুখের চুরির লোভে মেরেছে ছোট কুমার বাহাদুরকে।
কর্নেল বললেন, মৃত্যুর সময় কোনো কথা বলেননি উনি?
ওই তো বললাম, কা 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 বলে হেঁচকে উঠল, তারপর সব শেষ।
আমি একটু বড় কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই।
ভাইয়ের শোক সামলাতে পারেননি, বনিবটা না থাকলে তো ভাই তো বটে নাকি?
কানু ভট্টাচার্য বললেন,
চলুন তো দেখি।
হল ঘরে আমাদের বসিয়ে পুরুষ ঠাকুর ভেতরে গেলেন। একটু পরে ক্রাচে ভর দিয়ে জয়বর্ধন এলেন। কর্নেল নিজের পরিচয় দিতেই তিনি খুব ব্যস্ত হয়ে আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন ভট্টাচার্য মশাইকে। তারপর বললেন,
আমি ক্যাপ্টেনকে আপনার কথা বলেছিলাম, ও সম্পূর্ণ নির্দোষ। আমার ধারণা আনন্দ মৃত্যুর সময় যন্ত্রণা প্রকাশ করেছিল। আর বোকা ভট্টাচার্য শুনেছে কা কা কা, আর পুলিশ তো সবসময় উদর পিণ্ডে উদর ঘাটে চাপাতে ওস্তাদ। কর্নেল সাহেব, আমিও চাই আনন্দের মৃত্যু রহস্যের কিনারা হোক।
কর্নেল বললেন, সিন্ধুক বেদির দুটো চাবি তো এখন আপনার কাছে
আছে, দেখাচ্ছি
বলে জয়বর্ধন পকেট থেকে দুটো রিঙে ভরা দুটো চাবি বের করে দিল। কর্নেল চাবি দুটো খুঁটিয়ে দেখলেন, কোনটা আপনার চাবি? জয়বর্ধন দেখালেন, বললেন,
আমার চাবি আগে তালায় ঢুকিয়ে 3 বার ঘোরাতে হবে, তবে আনন্দের চাবি তালায় ঢুকবে। অথচ বুঝতে পারছি না যে কেন আনন্দ ব্যর্থ চেষ্টা করতে গেল।
আমি বললাম,
উনি আপনার চাবির নকল তৈরি করে নিতেও পারেন।
জয়বর্ধন একটু হাসলেন,
সেটাই আমার সন্দেহ ছিল, কিন্তু জয়বর্ধন বললেন, যে ওকে মেরেছে সেই ওটা নিয়ে পালিয়ে গেছে। কান ঠাকুর ধপাস করে একটা শব্দ শুনেই মন্দিরে গিয়ে ঢুকলেন। বেগতিক দেখে মন্দিরের পেছনের দরজা দিয়ে খুনি পালিয়ে যায়। আমি গিয়ে দেখেছিলাম যে পেছনের দরজা খোলা।
কর্তান বাবু কোথায় আছেন এখন?
ওর বাড়িতে থাকতে পারে, বেচারা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। বাজার এরিয়ায় পড়ছে ওর বাড়ি।
কর্নেল জয়বর্ধনকে চাবিটা দেখিয়ে বললেন, এতে ইংরেজি ঘি লেখা কেন?
বাবার খেয়াল, আমার চাবিতে ভি এবং আনন্দের চাবিতে পি।
রাজ সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাই, সঠিক জবাব পেলে কাপ্তান বাবুকে বাঁচানো যাবে। জয়বর্ধন গম্ভীর হয়ে বললেন,
হ্যাঁ বলুন।
আপনি কি নিশ্চিত যে আপনার চাবিটা সে রাতে কেউ চুরি করে নিয়ে বেদির তলায় ঝুঁকি রেখে আসেন, যাতে আনন্দবর্ধনের মুকুট সুবিধা সুবিধা হয়?
কর্নেল সাহেব, ঠিক এটা আমারও সন্দেহ। আমার চাবি শোবার ঘরের আলমারির লকারে ভরা ছিল। আমার স্ত্রী ঘটনার দিন কলকাতায় ছিলেন, আমি তো সবসময় শোবার ঘরে থাকিও না। সেই সুযোগ আমার কাজের লোক কালু আনন্দের প্ররোচনায় টাকার লোভে কাজটা করতেও পারে, আমি তো সবসময় শোবার ঘরে থাকিও না।
কাল্লুর সঙ্গে একটু কথা বলতে চাই। জয়বর্ধন প্রেত মুখে বললেন,
শয়তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি, তবে পরে সন্দেহ হয়েছে কা 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 বলে আনন্দ কাল্লুর কথা বলতে চায়নি তো আবার।
জয়বর্ধন আমাদের চা সন্দেশ খেতে বিরাপিরি করছিলেন, কর্নেল খেলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চলে মিস্টার রায়, পরে আবার দেখা হবে। একটা সাইকেল রিক্সা নিয়ে আমরা এবার থানায় গেলাম। ওসি দিলীপ ব্রহ্ম কর্নেলকে দেখে অবাক হয়ে হাসতে হাসতে বললেন,
কি কাণ্ড, আপনি ভীমগড়ে? আশা করি পাখি প্রজাপতির খোঁজে আসেননি।
না মিস্টার ব্রহ্ম। দিলীপ বাবু চোখ বড় করে বললেন,
মাই গুডনেস, রাজবাড়ির মারার কেস নাকি?
হাত তুলে তাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, আমি রাজমুকুটটা একবার দেখতে চাই মিস্টার ব্রহ্ম। একটু পরে দিলীপ বাবু রাজমুকুটটা নিয়ে এলেন থানার মহাফিজ খানা থেকে। কর্নেল সেটা দেখার পর একটু হাসলেন, মিস্টার ব্রহ্ম এটা নকল মুকুট, সোনাটা রোল গোল্ড এবং পাথরগুলো নকল।
বলেন কি আপনি?
স্বর্ণকার দিয়ে পরীক্ষা করলে বুঝতে পারবেন।
তাহলে আসলটা ওই কাপ্তায়ন হাতিয়ে নিয়েছে?
কর্নেল চুরুট ধরিয়ে বললেন, না আমার থিওরি অনুসারে আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের ঘরেই আছে, এখনই গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন, দেরি করবেন না, আমি এখানে অপেক্ষা করছি। উঠে দিলীপ বাবু সদল বলে বেরিয়ে গেলেন। কর্নেলকে বললাম, আপনি শিওর হলেন কি করে? যদি সত্যি আসল রাজমুকুট জয়বর্ধন রায়ের ঘরে না পাওয়া যায়? কর্নেল হাসলেন,
পাওয়া যাবে, আমার থিওরি জানেন, আমার থিওরি।
থিওরিটা কি? খুবই সহজ ব্যাপার, আনন্দবর্ধন জানতেন তার চাবি তালায় ঢুকবে না, কাজেই একা তিনি মুকুট হাতাতে যাবেন কেন? জয়বর্ধন ভোলার কথা বললেন,
সেটা কি বিশ্বাসযোগ্য? আলমারির চাবি, বিশেষ করে যার ভেতর কিনা সিন্দুক বেঁধে চাবি লুকানো আছে, সেই চাবি জয়বর্ধন হেলা ফেলা রাখবার লোক? আসলে সে রাতে দুই ভাই গিয়েছিলেন মুকুটবিল করতে। কাঁঠাগুড়ের চেহারায় আফিম খোরের ছাপ আছে। নেশার ঘরে ঘুমুচ্ছি। ভোরবেলা নেশা কাটার পর মন্দিরে পুজো দিতে গিয়ে আনন্দবর্ধনকে পড়ে থাকতে দেখেন। উনি কিন্তু ধপার শব্দের কথা বললেন না। তুমি নিশ্চয় শুনেছ? হ্যাঁ, উনি বললেন পুজো দিতে গিয়ে লাশ দেখতে পান, কিন্তু জয়বর্ধন ধপার শব্দের কথা বললেন। তখনই বুঝলাম কি ঘটেছে। বৈমাত্রীয় ভাইকে সম্ভবত ভুলিয়ে ভালিয়ে মুকুট দেখাতে নিয়ে এসেছিলেন। তারপর কর্নেলের কথার উপর বললাম, তাহলে জয়বর্ধন খুনি সাব্যস্ত হচ্ছেন, কিন্তু ওকে লোহার মুকুট আনতে দেখে আনন্দবর্ধনের ভয় পাওয়ার কথা? কর্নেল চুরুটের ধোয়ার মধ্যে বললেন, ভাইকে খুন করে পরে মুকুট এনে রকমাকে ফেলে রেখেছিলাম। কি করে বুঝলেন? কাক, কা 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 শব্দে। তার মানে? মানে খুবই সোজা, জয়বর্ধনের কাঠের পা দেখে মাথায় এলো ওটা মার্ডার রিপন করাই যায়। কান্টাকুরের কা 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 শুনেছেন? আসলে আনন্দবর্ধন বলতে চেয়েছিলেন কাঠের পা। উনি শুনেছেন কা কা কা। এদিকে তিন কা হল কাল্লু, কাত্তার এবং কানু ভট্টাচার্য। বড় জটিল কেস সাজিয়েছিলেন জয়বর্ধন বাবু। তাহলে কাঠের পা খুলতে হয়েছিল জয়বর্ধন বাবুকে? কর্নেল হাসলেন। কাঠের পা হঠাৎ খুলতে দেখেই সম্ভবত আনন্দবর্ধন ভয় পেয়েছিলেন, তাই মৃত্যুর সময় কাঠের পা কথাটাই বলতে চেয়েছিলেন তিনি। তখনই পুলিশের দলটি এসে গেল। দিলীপ ব্রহ্ম ভেলভেটের একটি চৌকো বাক্স টেবিলে রাখলেন, ঢাকনা খুলতেই একটা কারুকার্য খচিত মুকুট দেখা গেল। জয়বর্ধনকে গ্রেফতার করে আনা হয়েছিল। তিনি ক্রূর দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। কর্নেল বললেন, এই কালো ভেলভেট বাক্সের মধ্যেই সোনাদানা রাখার নিয়ম। মিস্টার ব্রহ্ম খালি মুকুট পেয়েছেন, বাক্স পাননি। এই দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা নকল রাজমুকুট। জয়বর্ধন বাবু একটু বোকামের জন্য ধরা পড়লেন। বুদ্ধি করে ভেলভেটের বাক্সের মধ্যে নকল মুকুট রাখলে আপনার কীর্তি ধরতে পারতাম না। জয়বর্ধন মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে তাকে হাজতে নিয়ে যাওয়া হলো। বললাম, চাবিতে ভি এবং পি কেন খোদাই করা বললেন কর্নেল? ভি ফর ভিক্টোরি অর্থাৎ জয়, পি ফর প্লেজার অর্থাৎ আনন্দ, জয়বর্ধন এবং আনন্দবর্ধন। দিলীপ বাবু হাসলেন,
কালকেটে কুমির আনার মতো জয়বর্ধন বাবু আপনাকে আনিয়েছিলেন।
আসলে উনি আমাকে দিয়ে যাচাই করতে চেয়েছিলেন ওর মোজার সাপারেন্টিতে কোনো খুঁত আছে কিনা, যাতে উনি ধরা না পড়েন। সবাই হেসে উঠলেন। আমি ভাবছিলাম ক্রাউন অর্কিডের কথা বলতে বলতে ক্রাউন নিয়ে খুনের খবর আনা কি নেহাত আকস্মিক যোগাযোগ? স্টেশনে ফেরার পথে কথাটি তুললে আমার রহস্য ভেদী বন্ধু বললেন, তোমাদের দৈনিক সত্য সেবকেই খবরটা বেরিয়েছিল,
হেডিং ছিল রাজমুকুট নিয়ে খুন। জার্লিন, কাগজের লোক হয়ে তুমি কাগজ পড়ো না, এটা একটা বদ অভ্যাস।
প্রথম গল্প যার নাম কাকা কা রহস্য, লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ এবং পড়ে শোনালো সেতু। আর এখন আমরা চলে যাব আজকের মূল কাহিনীতে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী শুনবো। প্রথম পর্ব এখন শুনবো। আজকের কাহিনী লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। গল্পের প্রথম পর্ব শুনছি এখন, তারপর ফিরে এসে বাকি পর্ব শুনবো। আপনার সাথে আছি আমি শারমিন, আর আপনি আছেন এয়ারফোর্স প্রেজেন্স কুয়াশে। আরো একবার জানাচ্ছি, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস, তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। চলুন তাহলে গল্পে চলে যাই। প্রকৃতি কোনো অন্যায় মেনে নেয় না। অন্যায় যত গোপনী হোক না কেন, আর যত কৌশলী হোক না কেন, প্রকৃতির শাস্তি অবধারিত। ভয় নামক যে অনুভূতিটা আমাদের জীবনে বিরাজ করে, তাও কিন্তু প্রকৃতিরই একটা গোপন খেলা, যে খেলায় মানুষ সত্যের মুখোমুখি হয়, যে খেলা রহস্য জন্ম দেয়। প্রকৃতির যে গোপন খেলায় ভয়ের সঙ্গে রহস্য মিলে মিশে একাকার হয়, সে খেলাকে আমরা কখনো থামাতে পারি না, হয়তো পারবও না। নন্দিনীকে কোলে পিঠে করে বড় করেছে তার বড় চাচা ও বড় চাচি, দুজনই অত্যন্ত স্নেহ করেন তাকে। নন্দিনীর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন নন্দিনীর বয়স 6 বছর। নন্দিনীর খুব বেশি কিছু চাওয়া নেই জীবন থেকে, তবু বিয়ের সময় মনটা খুব খারাপ হয়েছিল তার। মনে হয়েছিল চাচা চাচি তাকে যে স্নেহটা আসলে করে, সে স্নেহের পেছনে অদৃশ্য একটা কিছু কাজ করে, আর অদৃশ্য বিষয়টা হচ্ছে নন্দিনীর টাকা পয়সা। নন্দিনীর বাবার অনেক আছে, তাই সবাই নন্দিনীকে সমীহ করে বোধহয়। নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই তার জন্য, তা না হলে কি এই লোকটার সঙ্গে বিয়ে হতো? কিন্তু নন্দিনী কোনো আপত্তি করেনি, কারণ যারা তাকে বড় করেছেন তাদের কাছে নন্দিনী অনেক কৃতজ্ঞ। তারা যদি জেনে বুঝে বিয়েটা ঠিক করে, তবে আপত্তিতে কাজ হবে না, এটা নন্দিনী জানে। ফয়সাল, অর্থাৎ যার সঙ্গে নন্দিনীর বিয়ে হচ্ছে, এটা ফয়সালের দ্বিতীয় বিয়ে। আগের পক্ষে স্ত্রী মারা গেছেন, ফয়সাল সে বিয়ে করতে চাননি, কিন্তু বাস্তবতার ঘোর চাপে রাজি হয়েছেন শেষ পর্যন্ত। কতদিন আর এভাবে ছন্ন ছাড়া জীবন কাটাবে, এবার তো ঘর সংসারে মন লাগাতে হয়। নন্দিনীকে দেখে ফয়সালের পছন্দ হয়েছে, তাছাড়া নন্দিনীকে পছন্দ করার মতোই, কারণ নন্দিনী দেখতে সুন্দরী, ধীর স্থির এবং টাকা পয়সা তো আছে, অর্থাৎ রাজ্য সহ রাজকন্যা। আজ নন্দিনীর বিয়ের বয়স হলো 1 মাস 17 দিন। 23 বছরের জীবনে নন্দিনী কখনো মনে মনে কাউকে স্বামী হিসেবে কল্পনা করেনি, কারণ নন্দিনী বিশ্বাস করে যে যত বেশি কল্পনা করে সে জীবনে তত বেশি কষ্ট পায়। তার চেয়ে জীবন চলুক না জীবনের নিয়মে।
নন্দিনী, আমি বেরোচ্ছি, আর তাড়াতাড়ি ফিরব। তুমি বরং দুপুরে একটা মুভি দেখে নিও, সময়টাও ভালো কাটবে, আর একটা মুভিও দেখা হয়ে যাবে।
রোজই তো বলো তাড়াতাড়ি ফিরবে, কিন্তু ঠিক সেই তোমার সময় মতোই তুমি ফেরো। আমি মুভি দেখব না, একটা না এতক্ষণ টিভি দেখলে আমার চোখ জ্বালা করে।
আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো নিজে দাঁড়িয়ে না থাকলেই লোকজন ফাঁকি দিতে চায়।
ঠিক আছে, কাজ ছেড়ে চলে এসো, আমরা রাতের খাবার একসঙ্গে খাবো।
ওকে ওকে, বেরোচ্ছি আমি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ইচ্ছে করলে শপিং এও যেতে পারো, একটা গাড়ি তো থাকছেই।
না না ঠিক আছে, আমার শপিং এ তেমন আগ্রহ নেই।
এই প্রথম শুনলাম কোনো মেয়ের শপিং এ আগ্রহ নেই। সোনিয়ার কিন্তু, সরি সরি,
তুমি এত অপ্রস্তুত হয়ে যাচ্ছ কেন? আমি কিছু মনে করিনি,
আসলে অনেক দিনের অভ্যাস তো, তাই সহজেই সোনিয়ার নামটা চলে আসে।
আমি কিন্তু ব্যাখ্যা চাইনি।
ওকে ওকে বাই।
বিয়ের অল্প কদিনে নন্দিনী এটা বুঝতে পেরেছে যে ফয়সাল অত্যন্ত বাস্তববাদী এবং কাজ পাগল ছেলে। তার প্রথম স্ত্রী সোনিয়াকে সে খুবই ভালোবাসত, কিন্তু তাই বলে নন্দিনীর প্রতি অবিচার সে করবে না। একটু সময় লাগবে হয়তো, তবে সবকিছু গুছিয়ে নেওয়ার একটা কৌশল ফয়সাল জানে। এই কদিনে তার ভদ্র আচরণ এবং নন্দিনীর প্রতি দায়িত্ববোধ নন্দিনীকে ভালোবাসার জালে আটকে দিয়েছে। নন্দিনীও তাই নিজেকে আস্তে আস্তে নতুন করে সংসারে বিলিয়ে দিতে চাইছে, আর তার চাওয়ার ইচ্ছে শক্তিকে ফয়সালও যেন দুহাত বাড়িয়ে নিয়েছে। বেশ ভালোই আছে নন্দিনী আর ফয়সাল। বনানীর একটা ফ্ল্যাটে থাকে ওরা 11 তলায়। ফয়সাল ব্যবসায়ী, গুলশান একে ওর একটা কফি শপ আছে, তারই আরেকটা শাখা হচ্ছে লালমাটিয়ায়, এই জন্যই ফয়সাল এত ব্যস্ত। কফি শপের ব্যবসাটাও দারুণ জমজমাট। প্রথম প্রথম নন্দিনীর খুব খারাপ লাগত, মনে হতো সংসারটা বুঝি সোনিয়ার, কিন্তু এখন আর তত একটা খারাপ লাগে না, কারণ ফয়সাল সোনিয়ার বিষয়গুলো সমস্তটাই নন্দিনীকে শেয়ার করেছে। সবটা শুনে নন্দিনীর মনে মনে ফয়সালের প্রতি অন্যরকম একটা মায়া জন্ম নিয়েছে। সত্যি জীবনের বোঝা পড়া ভালো হলে সুখ মানুষের চারপাশে আছড়ে পড়ে। বিয়ের আগে ফয়সাল সম্পর্কে যতটা খারাপ ধারণা ছিল এখন আর সেটা নেই।
ও লতার মা, এসো ভিতর এসো। ম্যাডাম, আপনার দেখে মনেই হয় না আপনি নতুন বউ, একটু সাহায্য গুজে থাকতে পারেন না? তুমি বুঝি বউকালে খুব সেজে থাকতে, আমার কি আর হেই কপাল আছে ম্যাডাম? আগের ম্যাডামে খুব সাজগোজ করতো, সবসময় শুধু লিপস্টিক আর আপনার নখে নখ পালিশ দিয়ে ধুইত। তোমাকে খুব ভালোবাসতো তাই না? আমগো মতো গরিব মানুষের কে কেউ আর সত্যিকারের বালা পায়? হাত পাও নাড়াইলে সব জায়গায় আদর আছে। তা মিথ্যা কথা কমু না, আগের ম্যাডাম আমার সত্যই বালা পাইতো। লতার মা, আজ আমার বারান্দার টপগুলো সরিয়ে মুছে দিও, ওই দিকটায় মাটি পড়ে আছে। সকালে মালি কাজ করেছে কিন্তু পরিষ্কার করেনি। একবার আর কি ফাঁকি বাজ একটা, আমার লাগে কাম জমায়েত হয়েছে না? লতার মা, ওই হ্যাঁ হ্যাঁ ওই যে ওই ক্যাকটাসের টপটা ডান দিকের ওই কোনার দিকে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে। আর ওই যে মানি প্ল্যান্টগুলো আছে না, একটু বায়ে ধাক্কা দিয়ে রাখো। আমার গো আগের ম্যাডামও আপনার মতোই গাছের খুব যত্ন করত, আসলে সারাদিনে একলা একলা থাকতো, তো কাম নাই কাজ নাই কি করব, আর খালি স্বাস্থ্য। হ্যাঁ অবশ্য খুব কালো আসিল, আপনার মতো তো সাদা আসিল না। লতার মা অন্য গল্প করো, প্রতিদিনই ওনার কথা বলতে হবে, আপনি রাগ হয়েছেন ম্যাডাম? বুঝেন না, আজকে আড়াই বছর ধরে এই বাড়ির কাম করি, বারে বারে খালি ম্যাডামের কথা মনে হয়। মৃত মানুষকে নিয়ে কথা বলে কি লাভ? আহা, ওনার রোগটা না থাকলে তো এখনো বাচ্চা থাকতো। রোগ মানে কি রোগ ছিল ওনার? মির কি ব্যারাম, আগুন পানি দেখলেই বাইরে যাইত। হয়েছে, তুমি কাজ শেষ করো।
ফয়সাল এত কথা বলল, অথচ এটা কিন্তু বলল না যে ওর আগের স্ত্রীর মৃগী রোগ ছিল। যাক বলেনি যেহেতু, সেহেতু অন্যের লুকানো বিষয়কে অযথা খোঁচানোর কি দরকার? তাছাড়া বলবে নিশ্চয়ই, একদম অপরিচিত একটা মেয়েকে সাইন করে বিয়ে করেছে, অন্তত বন্ধুত্ব হতেও তো একটা মিনিমাম টাইম দিতে হবে। যে কোনো সম্পর্কে ভিত টের পেতেই তো সময় লাগে। লতার মা চলে যাওয়ার পর দুপুরের খাবার খেয়ে নন্দিনী টিভির সামনে বসলো, আর হাতে নিল কয়েকটা সানন্দা ম্যাগাজিন। টিভি দেখা ফাঁকে ফাঁকে পাতা উল্টাবে আর কি। বাড়িতে লোক বলতে ও আর রান্নার বুয়া জড়ি না, ড্রাইভার মালিও আছে, তবে ওরা নিচে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, প্রয়োজন হলে উপরে আসে। জরিনা লতার মায়ের মতো এত কথা বলে না, একটু চুপচাপ ধরনের, ডাকলে এবং প্রয়োজনেই কথা বলে। ফয়সালের আগের স্ত্রী অত্যন্ত শৌখিন ছিলেন, সারা বাড়িতে তার শৌখিনতার ছাপ। তিনি নিজে যেমন সাজগোজ পছন্দ করতেন, বাড়িটাকেও তিনি মনের মতো সাজিয়ে রেখেছেন।
ঘড়ি দেখেছো? আজ কিন্তু একদম ঠিক সময়ের আরো আধা ঘন্টা আগে চলে এলাম।
থ্যাঙ্কস।
শুধু শুকনো থ্যাঙ্কসে পেট ভরবে না, জলদি টেবিলে খানা লাগাও, খুব খিদে পেয়েছে।
জরিনা, এই জরিনা, খাবার গরম করে টেবিলে দাও।
আচ্ছা এখন বলো সারাদিন তোমার কিভাবে কাটলো?
আর কিভাবে, লতার মা যতক্ষণ ছিল ওর সঙ্গে বকবক করলাম, তারপর একটু রান্না করলাম, টিভি দেখলাম, আর সানন্দা নিয়ে ঘাটাঘাটি, এই তো।
তার মানে একই রুটিন, তাই তো?
ভাবছি কাল একটু চাচা চাচির সঙ্গে দেখা করতে যাব।
ওকে, আমি তোমাকে ড্রপ করে দেব আর ফেরার সময় তুলে নেব।
আর একটু ভাত দেব?
না না, এমনিতে অনেক বেশি খাওয়া হয়ে গেছে। তোমার রান্নার হাত কিন্তু খুবই ভালো।
সত্যি বলছো? রান্না ভালো হচ্ছে?
কেন, বিশ্বাস হচ্ছে না আমার খাওয়া দেখে বুঝতে পারোনি?
হয়েছে, এবার খাওয়াটা শেষ করো।
হয়ে গেছে, আমিও উঠছি।
ওঠো।
নন্দিনী, এই নন্দিনী, নন্দিনী, এই নন্দিনী,
আসছি। কি হলোটা, কি এত ডাকাডাকি কিসের?
চলো আমার সঙ্গে।
এখন কোথায়?
সোনিয়ার ঘরে। তোমাকে একটা জিনিস দেখাবো।
না না থাক, আমি বলছিলাম যে ওনার ঘরটা যেমন আছে তেমনই না হয় সাজানো থাক।
আচ্ছা নন্দিনী, তুমি কি আমার উপর অভিমান করে কথাগুলো বললে?
একদমই তা নয়, আসলে আমাদের যেহেতু তিনটা মাস্টার বেডরুম রয়েছে, তাই আমি ভাবছিলাম ওনার ঘরটা ওনারই থাক। আমিও ওই ঘরটা ব্যবহার করতে চাইছিলাম না আর কি।
যে মানুষটা চলে গেছে তাকে মনে রাখার জন্য তার জিনিসপত্রগুলো প্যাক করে রাখলেই তাকে মনে রাখা হয় না। মনে রাখার ব্যাপারটা আসলে সম্পূর্ণ মনের ব্যাপার।
তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসতে সেটা আমি জানি।
আসলে ভালোবাসার গাণিতিক কোনো ফর্মুলা নেই নন্দিনী, যে এ প্লাস বি হোল স্কোয়ার বললাম আর ভালোবাসার সূত্র হয়ে গেল। ভালোবাসার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে দেখবে তুমিও সেটা বুঝতে পারবে। আর আমি তোমাকে কখনো জেনে বুঝে অসম্মান করব না।
এই এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমাকে তো তুমি পুরোটাই খুলে বলেছ, আমি বিষয়টা বুঝতে পারছি।
তাহলে তুমি এই ঘরে আসো না কেন?
আমি কিন্তু কোনো কিছু ভেবে আসি না তা নয়, আমি অন্যের ব্যক্তিগত বিষয়গুলোকে সবসময় শ্রদ্ধা করি।
না না, আমি আসলে ভেবেছিলাম তোমার এই ঘরের প্রতি একটা কৌতূহল তৈরি হবে।
যারা সারাক্ষণ স্টার জলসার সিরিয়াল দেখে তাদের এসব কৌতূহল হয়, বুঝেছ?
তুমি দেখছি মজা করে কথাও বলতে পারো।
রাতে ফয়সাল আসলে নন্দিনীকে সোনিয়ার ঘরে দেখেছিল অন্য কারণে। কারণটা হচ্ছে গয়না। সোনিয়ার প্রচুর গয়না, যার বেশিরভাগই ব্যাংকের লকারে আর বাকি যা ওর আলমারিতে আছে তাও সবসময় ব্যবহার করত। প্রতিদিন গোসলের পর সোনিয়া নতুন নতুন গয়না পরতে ভালোবাসত, ভীষণ সাজগুজ করে থাকত। সোনিয়ার গায়ের রঙটা একটু চাপা ছিল, মানে বেশ চাপাই ছিল, হয়তো সেজন্যই সে অলংকার এত ভালোবাসত আর সাজতে গুজতে ভালোবাসত। প্রথম প্রথম ফয়সালের ভালোই লাগত, কিন্তু একটা সময় পর সব কিছু খুব বিরক্ত লাগত। সারাক্ষণই মনে হতো ও শুধু টাকার খনিকে বিয়ে করেছে, যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি গয়না ছাড়া আর কিছুই নেই। আর এক ধরনের দম্ভও ছিল সোনিয়ার। ফয়সালের নিজেকে মাঝে মাঝে মনে হতো সোনিয়ার কেয়ারটেকার, যেন ওর বিপুল অর্থ সম্পদ দেখাশোনাই ছিল ফয়সালের একমাত্র কাজ। আর তাই মনের এক কোনা থেকে অযাচিতভাবে কে ওকে উস্কানে গিয়ে বলতো, এই সব সম্পদ তুই তো নিজের করে নে, এসবে তোরই অধিকার। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে ফয়সাল একটু অন্য মনস্ক হয়ে গেছিল। হঠাৎ নন্দিনীর কথা শুনে ঘোর কাটল। এই এটা তো অসম্ভব সুন্দর একটা ডিজাইন, অপূর্ব।
তুমি নাও না এটা, মাঝে মাঝে পড়ো।
না থাক, তুমি বিয়েতে যা দিয়েছো সেগুলোই তো পড়া হয় না।
ঠিক আছে ঠিক আছে, এই পুরো গয়নার বাক্সটাই তোমার কাছে রাখো, মন চাইলে পড়বে।
যদি তুমি এতে খুশি হও তবে নিলাম।
তুমি যদি গয়নার বাক্সটা না নিতে তাহলে আমার মনে হতো তুমি আমাকে মন থেকে এখনো মেনে নাওনি।
এইভাবে বলছো কেন? ওনার মৃত্যুর উপর তোমার তো কোনো হাত ছিল না, তাই না? এত ভালোবাসতে তুমি তাকে। সোনিয়ার মৃত্যুর এতদিন হয়ে গেল, কিন্তু কোথাও কোনো ছন্দ পতন হয়নি। অথচ আজ হঠাৎ ফয়সাল ভয় পেল, ভয়টা ছিল প্রচন্ড রকম। যে রাতে ফয়সাল সোনিয়ার গয়নার বাক্সটা নন্দিনীকে দিয়ে দিল, তার পরদিন একটু বেশ বেলা করেই কাজে বেরোল। অনেকদিনের অভ্যাস, তাই ফয়সাল এখনো সোনিয়ার ওয়াশরুম অর্থাৎ ওদের আগের ওয়াশরুমটাই ব্যবহার করে। কিন্তু ওয়াশরুমে ঢুকে যা দেখল তা সে ঠিক বিশ্বাস করতে পারছিল না। কোনো স্বপ্নও হয়তো এতটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর ছিল ওই দৃশ্য। ড্রেসিংয়ের আয়নায় নিজেকে দেখতে দেখতে হঠাৎ বাথটাবের পর্দা একটু সরিয়ে ফয়সাল চিৎকার করে উঠল,
কে কে সোনিয়া তুমি? নন্দিনী নন্দিনী দরজা খোলো, দরজা খোলো প্লিজ। দরজাটা তো খুলেছিল, বাইরে থেকে কে কে আটকে দিল? বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, আমি আমি মরতে চাই না, বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো।
বিশ্বাস করো আমি কিন্তু ছিটকিনিটা লাগাইনি।
আহা, ঘুম থেকে উঠে এই ঘরে এসেছো, হয়তো ঘুমের ঘরে ছিটকিনিটা তুমি নিজে তুলে দিয়েছো, খেয়াল নেই।
সত্যি বলছি নন্দিনী, আমি দরজা খোলা রেখে ওয়াশরুমে ঢুকেছিলাম। আর আর ওয়াশরুমে
কি, ওয়াশরুমে কি ভূত বসেছিল?
না না কিছু না।
ফয়সাল যে তার মৃত স্ত্রীকে বাস্তবে শুয়ে থাকতে দেখেছে এটা কিছুতেই নন্দিনীকে বলা যাবে না। প্রথম কারণ হচ্ছে নন্দিনী বাসায় একা থাকে, ও ভয় পাবে। আর ভয়টা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো, দ্রুত ডালপালা ছড়িয়ে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েরা এমনিতেই সন্দেহ প্রবণ হয়, তারপর যদি স্বামীকে সন্দেহ করার কারণ পায় তাহলে তো কথাই নেই, লুফে নেবে। মেয়েদের সন্দেহের চোখ গোয়েন্দাদের চোখের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। যদিও নন্দিনী চট করে কিছু করবে না, তবুও সাবধান থাকতে হবে। অযথা নন্দিনীর মনে কোনো প্রশ্ন তৈরি করে লাভ নেই, হয়তো ভেবে বসতেই পারে যে ফয়সালই তার প্রথম স্ত্রীকে টাকা পয়সা আর সম্পত্তির লোভে খুন করেছে। বলা তো যায় না, অন্যের ভাবনাকে তো আর আটকানো যাবে না, এসব মনে মনে ভাবছে ফয়সাল। যদিও ফয়সাল খুবই সাবধানী এবং বুদ্ধিমান ছেলে, ফয়সাল কথাও বলে বেশ সাজিয়ে গুছিয়ে, কথার জাদুতে সবাইকে সহজে বশ করতে পারে। অবশ্য ব্যবসায়ীদের মুখে মধু না থাকলে ব্যবসা করা কঠিন। সে যাক, সকালের ঘটে যাওয়া ঘটনাটাকে ফয়সাল একটু দুশ্চিন্তার বহিঃপ্রকাশ বলেই ধরে নিল। নতুন কফি শপটা নিয়ে বড্ড বেশি ভাবছে আজকাল, টেনশন করছে। লালমাটির এমন একটা জায়গায় জমিটা ছিল সোনিয়ার যে ডেভেলপারকে দিয়ে দিলে কয়েক কোটি টাকা উঠে আসতো, কিন্তু ফয়সাল মনে মনে অন্য ক্যালকুলেশন করে নিজেই কাজটা হাতে নিয়েছে। কফি শপের ব্যবসা থেকে যে টাকাটাই আসবে তা দিয়ে পরে অন্য কিছু প্ল্যান করবে, অত তাড়াহুড়োর তো আর প্রয়োজন নেই। তাই ডেভেলপারকে দেয়নি জমিটা, যাক। তারপর নিজেকে সম্পূর্ণ এসব চিন্তা থেকে স্বাভাবিক করে খাবার টেবিলে বসলো ফয়সাল। আরে আস্তে খাও, এত বেলা করে ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করছো কেন?
এইমাত্র ফোন পেলাম, আজই ঢালাইয়ের কাজ শুরু করবে ছাদে, তাই দ্রুত যেতে হবে।
এই সময়টাতে রাস্তাতে ভালোই জ্যাম থাকে।
কেন, কাল কথা হয়নি ছাদ ঢালাইয়ের ব্যাপারে?
আরে না, আজকে একটা মিটিং ছিল ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে, ভেবেছিলাম লাঞ্চের পরে বসবো, কিন্তু
আমি
বলছি নন্দিনী, দরজাটা লক করে দাও।
বাই, সাবধানে গাড়ি চালিও।
ওকে ওকে, ফিরতে একটু দেরি হতে পারে।
হয়তো গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু সমস্ত মনোযোগ অন্য কথা। মহাখালী ফ্লাইওভারের উপর প্রচন্ড জ্যাম, গাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে, চারদিকের হর্ন আর ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যাওয়া ট্রেনের শব্দ কোনো কিছুই ফসলকে স্পর্শ করছে না। ফসল মনে মনে ভাবছে, দুনিয়াকে কেন দেখছে, শুধু বাঁচটাবে না, চাকরিতে যেতে হঠাৎ এক পলক নন্দিনীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেছে, যদিও খুবই অল্প সময়ের জন্য, তবু কেন ঘুরছে এসব, মতি ভ্রম নাকি অন্য কিছু? ফসল ভীত নয়, খুব সাহসী, তাছাড়া ভূত প্রেত আত্মা অলৌকিক বিষয় এসবে ওর বিশ্বাস কোনো দিনও ছিল না আর নেইও। ভূত বা আত্মা আসলে মানুষের নিজের বানানো কল্পনার একটা রূপ। কিন্তু ফসল তো সোনিয়া কি নিয়ে ভাবে না, যে চলে গেছে তাকে ভেবে কি হবে, সে তো আর কোনো কিছুর বিনিময় ফিরে আসবে না। না, একদম ভাল লাগছে না, সকালে বাথরুমে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা সাময়িক। ফসল জানে প্রচন্ড ভয়ে মানুষের নার্ভ স্বাভাবিকভাবে কাজ করে না, হয়তো তখন নিজেই ঘরে ছিটকিনিটা আটকে দিয়ে নিজেই দরজা ধাক্কাচ্ছিল বাইরে বের হওয়ার জন্য। সত্যি মানুষ যে কতটা বিচিত্র প্রাণী সেটা মানুষও বোধহয় ঠিক জানে না। আচ্ছা, এতদিন পর সোনিয়া ফয়সালের সামনে কেন আসছে? সোনিয়ার পাট তো চুকে গেছে সেই কবে, ও জাগে নন্দিনী এসেছে বলে, এটা তো ভীষণ হিংসুটে হয়। নন্দিনী কি তবে সোনিয়ার আত্মা মেনে নিতে পারছে না? ধুর, আবার সেই সোনিয়ার চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। ফসল আসলে নিজের ভয় আর এসব চিন্তা থেকে বেশি অস্থির হয়ে আছে নন্দিনীকে নিয়ে, কারণ সে সাজিয়ে গুছিয়ে নন্দিনীকে মিথ্যা বলেছে। সোনিয়ার মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না এই চরম সত্যিটা কেউ জানে না, জানলে প্রথম সন্দেহ তীরটা যে তার দিকে আসবে এটা ফয়সাল জানে। অনেক কাঠ খড় পুড়িয়ে সব ধামা চাপা দিয়েছে ফয়সাল, তবে আর একজন অবশ্য সত্যিটা জানে, সে হচ্ছে জরিনা। কিন্তু সে নন্দিনীকে কখনো বলবে না, কারণ সে ব্যবস্থা ফয়সাল করে রেখেছে। সোনিয়ার মৃত্যু রহস্য অ্যাক্সিডেন্ট বলেই চালিয়ে দেওয়া হয়েছে। সোনিয়ার এপিলেপসি ছিল, আগুন পানিতে রোগটা বেড়ে যেত কখনো কখনো। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল সেদিন, কিভাবে যেন গ্যাস লাইনের পাইপ লিক করা ছিল। সোনিয়া জরিনাকে ডেকে না পেয়ে নিজেই চুলা বন্ধ করতে গিয়ে আগুনে পড়ে মারা যায়। গ্যাস লাইনের লিকের ব্যাপারটা থামাচাপা পড়ে গেছে সোনিয়ার রোগটার জন্য, আর ফয়সাল যেহেতু সেদিন ঢাকাতেই ছিল না, সেহেতু কোনো রকম ঝক্কি ঝামেলা ফয়সালকে ছুঁতেও পারেনি। এসব ভাবতে ভাবতে ফয়সাল লালমাটিয়া পৌঁছে গেল।
Thank you.
আইবিসি রেডিও ফ্রম 89.2 এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। যা লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। আমরা গল্পের শুরুতে দেখেছি যে নন্দিনী এবং ফয়সাল স্বামী স্ত্রী নতুন জীবন শুরু করেছে তারা। নন্দিনীর বাবা মা কেউ নেই, চাচাদাসির কাছে মানুষ হয়েছে এবং অগাধ ধন সম্পত্তির মালিক সে। এদিকে ফয়সালের কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। ফয়সালের প্রথমে একটা বিয়ে হয়েছিল সোনিয়া, যে কিনা খুবই অকস্মাত ভাবে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, যেটা আমরা আস্তে আস্তে গল্পের মাধ্যমে আমরা জানতে পারি। এবং সোনিয়ার সঙ্গে নন্দিনীর কম্পেয়ার করে দেখা যাবে নন্দিনী খুবই এত টাকা পয়সা থাকা সত্ত্বেও খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করে। অপরদিকে সোনিয়ার টাকা পয়সা থাকলেও সে খুব সাজগোজ করতে ভালোবাসত এবং খুব গয়নাকাটি করতে ভালোবাসত। তো তারা যে বাড়িতে থাকতো বনানীর একটি 11 তলার ফ্ল্যাটে, সেখানে সোনিয়ার রুমটিকে ফয়সাল দ্বিতীয় বিয়ের পর ব্যবহার করে সেটা সেরকম ভাবে রাখা ছিল। একদিন হঠাৎ ফয়সাল নন্দিনীকে দেখে সেই রুমে নিয়ে যায় এবং সোনিয়ার একটি গয়নার বাক্স নন্দিনীকে উপহার দেয়, যে গয়নাগুলো সোনিয়া সবসময় পড়তে বেঁচে থাকাকালীন। এবং তারপরে আমরা দেখেছি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ফয়সাল বাথরুমে গিয়ে সোনিয়াকে দেখতে পায়, ফয়সাল খাবার টেবিলে বসলে নন্দিনীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সোনিয়াকে, এবং অদ্ভুত একটা ভয় চেপে বসে ফয়সালের মনে। এবং একটা পর্যায়ে জানতে পারা যায় যে সোনিয়ার মৃত্যুটা আসলে স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল, এবং কোনো কারণবশত তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি এটা দুর্ঘটনাই ছিল, সেসব আমরা এখন পর্যন্ত কিছু জানি না। তবে কিছু যে একটা ছিল সেটা ফয়সালের চিন্তা ভাবনা থেকে আমরা জানতে পারি। প্রথম পর্ব এখানে শেষ হয়েছে, আমরা দ্বিতীয় পর্বে গেলে গল্পের বাকিটা আস্তে আস্তে জানতে পারবো। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবং সাথে আছি আমি শর্মিন। তো আমরা চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আপনার সাথে আছি আমি শর্মিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও ফ্রম 89.2।
জরিনা, দরজাটা খুলে দাও।
ম্যাডাম, আমার 2-3 দিনের ছুটি দেওয়ার লাগবে, আগামী শুক্রবার গ্যারামে যাব।
ঠিক আছে যেও, কিন্তু এখন তো শীত এসে গেছে, একদিন ডাস্টিং না করলে পুরো বাড়ি ধুলো পড়ে থাকে। তোমার শার্ট তো একটু ধুলো হলেই সমানে হাঁচি দেয়। আপনি চিন্তা করেন না, আমি জরিনারে কইছি, এই কদিন না হয় সে একটু চালাইয়া নিল। ঠিক আছে, সমস্যা নেই, আমি বলবো জরিনাকে, ওর তো রান্নাঘরে কাজ ছাড়া আর তেমন কোনো কাজও নেই। স্যার একটু কইেন আমার কথা, আমার ভাইয়ের মাইয়ার বিয়া, গরিব মানুষ, যদি স্যার একটু সাহায্য সহযোগিতা করে। আগে ম্যাডাম থাকতে স্যার ম্যাডাম দুইজনই টাকা পয়সা দিছে আপদ বিপদে। ঠিক আছে, তুমি তো যাবে শুক্রবারে, আমি ফয়সালকে আজই বলবো, ঠিক আছে? যে আপনি গোর এত আছে, গরিবদের দিলে আপনি গোরে একটুও কমতো না। হয়েছে, এবার কাজে হাত লাগাও। ম্যাডাম দেখছেন নি কারবার দা একবার লাল, সেই দিন আমি গাছটা গুছায় রাখছি আর আজ দেখতেছি আবার আগের মতো কইরা ধুইছে। কি বলো, আজ তো একবার এই বারান্দায় আসেনি, তাহলে গাছের টক কেন নাড়াইছে? কে নাড়াবে, কি যে আবল দাবল বলো না, কই দেখি। আরে আশ্চর্য, গাছগুলো আগের মতোই হয়ে আছে কিভাবে? তোমার সার মনে হয় রেখেছে, তাও হইতে পারে।
নন্দিনী, নন্দিনী
বলো কিছু লাগবে?
এই বাথরুমের বাথটাবে কাপড় ভিজিয়ে রেখেছে কে?
আমি তো দেখিনি। লতার মাই তো রুম পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে রেখে গেছে, রোজই তাই করে, কিন্তু বাথটাবে কাপড় রেখেছে তা তো বলেনি।
আশ্চর্য, বাথটাবে কাপড় কে রাখলো?
দাঁড়াও জরিনাকে জিজ্ঞেস করি।
এখন থাক, কাল লতার মাকে ধুয়ে রাখতে বলো।
আচ্ছা এখন বের হও, বের হয়ে খেতে আসো।
রাতের খাবার শেষ করে ফয়সাল আবারও ওয়াশরুমে গেল, আর এতটাই অবাক হলো যে নিজেই চমকে গেল। বাথটাব শুকনো খড়খড়া, কোনো কাপড় নেই, এমনকি পানিও নেই। এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে ফয়সালের সঙ্গে? তার চোখ কি এতটা ভুল দেখছে? আর এতগুলো দিন পর সোনিয়ার ভূত নিশ্চয়ই এসব করছে না। মৃত মানুষ কবর থেকে উঠে এসে বাথটাবে শুয়ে থাকবে, নন্দিনীর পেছনে দাঁড়িয়ে থাকবে, বা বাথটাবে পানি ভর্তি করে কাপড় ভিজিয়ে রাখবে। এটা আর যেই বিশ্বাস করুক ফয়সাল বিশ্বাস করে না। সমস্যা অন্য কোথাও, কেউ ইচ্ছে করে ওকে ভয় দেখাচ্ছে। এমনও তো হতে পারে জরিনা এই কাজগুলো করছে। জরিনা খুব চুপচাপ থাকে, কিন্তু মালির সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক চলছে, এ খবর ফয়সালের কানে এসেছে। কাজেই অতি প্রেমে গদগদ হয়ে এই মেয়ে মালিকে সব বলে কোনো প্ল্যান করেনি তো। সাবধান হতে হবে আর বিষয়টার উপর জোর তদন্ত চালাতে হবে। অর্থাৎ যত যাই ঘটুক না কেন, কোনো ব্যাখ্যাহীন ঘটনাকে ফয়সাল ভৌতিক বা অশরীরী বা অলৌকিক বলতে রাজি নয়। বোকার ভিতরে এসব বিশ্বাস করে এবং ভূত নামক অলিক বস্তুর ফাঁদে পড়ে। নন্দিনীকে চাচার বাসে দিয়ে এসে জরিনার সঙ্গে এ বিষয় নিয়ে কৌশলে বসতে হবে এবং সেটা খুব দ্রুতই করতে হবে, যেহেতু জরিনা অনেক কিছু জানে। সেহেতু চোখ উঠতে কতক্ষণ, তাছাড়া এদেরকে বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই নয়। অভাব এদের মতো লোকদের প্রতি মুহূর্তে বিক্রি হতে শেখায়। নিজেই কিছু তোয়ালে বাথটবে ভিজিয়ে নন্দিনীকে দেখালো ফয়সাল, যাতে নন্দিনী সন্দেহ না করে। বারান্দায় এসে নানান বিষয় নিয়ে ভাবছে ফয়সাল, হয়তো পায়ের শব্দে পেছনে ফিরল।
নন্দিনী এসো, কি ব্যাপার, কথা বলছো না কেন? কে 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 দাঁড়িয়ে আছে এখানে? সামনে এসো। তুমি সোনিয়া? ও নো, আমি আমি ভুল ভাবছি, আমি আমি ভুল দেখছি, এটা এটা হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না।
ফয়সাল, এই ফয়সাল, কার সঙ্গে চিৎকার করছো তুমি
এইখানে? নন্দিনী এইখানে একজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল।
আবার ভুল দেখেছো, কোথায়?
তুমি তুমি বিশ্বাস করো, পায়ের আওয়াজ হচ্ছিল, আমি ভেবেছি তুমি, কিন্তু পেছনে তাকিয়েই দেখি এইখানে
এইখানে এই দেখো, হাসনা হেনা গাছটার ছায়া কেমন মানুষের মতো মনে হচ্ছে, হালকা অন্ধকারে তুমি তাই চমকে গেছো। এমনটা সব মানুষেরই হয়, কোনো কিছু ছায়া দেখে এত ভয় পেয়ে যায় যে মূল বিষয়টা নিয়ে আর ভাবে না, ভূত ভূত বলে চাচায়।
হবে হয়তো, চলো শুয়ে পড়ি গিয়ে।
একটা সত্যি কথা বলবে?
বলো।
তুমি কি সত্যি ভূত দেখেছো নাকি অন্য ঘটনা?
এখানে অন্য ঘটনা মানে?
তুমি মনে হয় মাঝে মাঝে অ্যালকোহল নাও, মানে আমি গন্ধ পেয়েছি, আসলে সেজন্যই বলছিলাম।
তোমরা মেয়েরা অ্যালকোহল বলতে আসলে যা বোঝো বিষয়টা তা নয়, এমন অনেক। কে কে ওখানে?
কোথায় কে?
তোমার তোমার পেছনে কে বসে আছে?
আমার পেছনে কেউ নেই, কি বলছো তুমি?
আমি আমি দেখতে পাচ্ছি সোনিয়া বসে আছে। নন্দিনী, কি কি চাও তুমি, কেন এসেছো?
বাঙালি মেয়েদের অ্যালকোহল নিয়ে একটা অদ্ভুত বদ্ধমূল ধারণা রয়েছে, যেটা থেকে মেয়েরা বের হতে পারে না। অথচ নিজের অজান্তে কিছু মেয়েরা অ্যালকোহল সহ পারফিউম, বডি স্প্রে এসব ব্যবহার করে এবং কিনে এনে যত্ন করে সাজিয়ে রাখে। কেননা এমন কত মেয়ে আছে যে পারফিউমের এলিমেন্টস গুলো পরে দেখে শুনে অ্যালকোহল ফ্রি পারফিউম ব্যবহার করে। সে যাক, এসব কথা ফয়সাল নন্দিনীকে বলছিল আর বলতে বলতেই হঠাৎ দেখতে পেল নন্দিনীর পেছনে সোনিয়া বসে আছে, এবং এতটা স্পষ্ট যে প্রচন্ড ভয়ে ফয়সাল নন্দিনীকে বলেই দিল সে সোনিয়াকে দেখছে। আসলে ভয়ের সময় মানুষ কি আর অত হিসাব করে কথা বলতে পারে? কিন্তু এরপর থেকে যা ঘটছে তা তো ফয়সাল কোনোভাবেই এড়াতে পারছে না। এই জীবনে যত রকম ব্যাখ্যা ছিল তার নিজের কাছে, সমস্ত ব্যাখ্যা পেছনে ফেলে সোনিয়ার প্রেতাত্মা বা মৃত সোনিয়ার ভূত বারবার ফয়সালের সামনে এসে দাঁড়াচ্ছে। প্রচন্ড ভয়ে কুঁকড়ে যাচ্ছে ফয়সাল, যে অন্যায় সে করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, এটাই নিয়তি।
নন্দিনী, নন্দিনী,
তুমি আবার এই ঘরে এসেছো কেন? ডাক্তার তোমাকে বলেছে কিছুদিন এই ঘরে না আসতে।
দেখো একবার, সোনিয়ার সমস্ত কাপড় আলমারি থেকে কে যেন বের করে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে,
আশ্চর্য, কোথায়? বিছানা তো ফাঁকা।
আশ্চর্য, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? দেখো দেখো, আলমারির একটা পার্ট পর্যন্ত খোলা। কি অবস্থা করেছে আলমারিটার?
প্লিজ ফয়সাল, তুমি আমার কথা না শোনো, অন্তত ডাক্তার যা বলেছে সেটা একটু শোনো। চলো এখান থেকে।
বিরক্ত করো না তো, যাও তুমি, আমি আলমারিটা গুছিয়ে তারপর আসছি। বোঝো না কেন, আলমারিতে আমার অনেক জরুরি কাগজপত্র রয়েছে।
আলমারিটা গোছানোই আছে এবং কোনো কাপড় চোপড়ই বিছানায় ছড়ানো নেই, বিশ্বাস করো। এসো এসো তো।
এই সোনিয়া আলমারির উপর বসে আছে কেন? নন্দিনী দেখো, আলমারির উপর সোনিয়া বসে আছে। ওকে নামতে বলো। দেখো আমার দিকে তাকিয়ে কেমন হাসছে, ভয় লাগছে।
এই ঘরে কেউ নেই, সব তোমার মনের ভুল ফয়সাল। প্লিজ এঘর থেকে চলো।
গত কয়েকদিন ধরে ফয়সাল বাড়িতেই আছে, কেননা ডাক্তার বলেছে ওর ফুল রেস্ট দরকার। কিছুদিন বিশ্রাম, প্রপার ঘুম আর জায়গা বদল করতে বলেছে ডাক্তার। কোথাও ঘুরে এলে বিষয়টা কেটে যাবে। প্রথম থেকে ফয়সাল খুবই ভালোবাসত বলে দ্বিতীয় বিয়ের পর প্রচন্ড রকম অপরাধ বোধ এবং অতিরিক্ত কাজের প্রেশার থেকে তার এই প্রবলেমটা হচ্ছে। এসব উল্টো পাল্টা দেখছে। রিল্যাক্স এবং সাইলেন্ট ঘুমের জন্য হালকা কিছু ঔষধও প্রেসক্রাইব করেছে ডাক্তার। নন্দিনী অবশ্য সবসময় খুব টেকিয়া করছে, মনে মনে ওর একটু কষ্ট হচ্ছে। ভাবছে আহারে ও না এলে বোধ হয় এমনটা হতো না। কিন্তু ফয়সাল মনে মনে জানে সে অন্যায় করেছে আর তাই এসব খুঁজছে। প্রথমে জরিনাকে সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু সন্দেহটা অমূলক। সত্যি সত্যি ফয়সাল সারাক্ষণই সোনিয়াকে দেখতে পায়, কখনো সোনিয়ার রুমে, কখনো বাথরুমে, কখনো বারান্দায়, আবার কখনো নন্দিনের পাশে বসে থাকে। এমন ঠান্ডা চোখে তাকিয়ে থাকে যে চোখ দিয়ে ঘৃণা আগুন হয়ে বের হতে থাকে। একটা মৃত মানুষ সারাক্ষণ চোখের সামনে ভেসে উঠছে, এটা ফয়সাল আর মেনে নিতে পারছে না। গতরাতে সে এমন গভীর ঘুমে ছিল যে কখন ফয়সাল পাশ থেকে উঠে সোনিয়ার ঘরে গেছে একটু টের পায়নি সে। ঘুম ভাঙল জরিনার চিৎকার শুনে। লতার মা গ্রাম থেকে ফেরেনি, কারণ সে খুবই অসুস্থ, তাই জরিনাই আপাতত ঘরগুলো পরিষ্কার করে। সকালে নাস্তা রেডি করে আগে ঘরদোর পরিষ্কার করে রেখে যায়, তারপর দুপুরে রান্নার কাজ করে। সোনিয়ার রুম পরিষ্কার করে বাথরুমে ঢুকে বিকট চিৎকার দিয়ে বের হয়ে এলো জরিনা। নন্দিনীকে ডেকে তুলল। জরিনার চিৎকারে লাফ দিয়ে উঠে বসলো
নন্দিনী।
ম্যাডাম সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি আসেন।
কি হয়েছে ফয়সাল? তোমার চা কোথায়?
জল দিয়ে আসেন আপনি।
চলো। কখন এখানে এসেছো?
সারে আর নাই গো ম্যাডাম, জয়েলটা নীল হয়ে গেছে, পানিতে ডুববা মরছে গো। কি কি বলছো এসব? এটা হতে পারে না, না না এটা হতে পারে না। আমি নাস্তা রেডি কই রাইকা, ঘর পরিষ্কার করতে আইছি, বাথরুমে আইসা দেই সারেই আনে। আল্লাহ গো আল্লাহ, তুমি কি দাইলা আল্লাহ আল্লাহ গো সার গো সার ও সার গো সার ও সার কেউ এখন আল্লাহ গো
Virgil presents Guasha.
এয়ারটেল প্রেজেন্স কোয়াশে আছেন আপনি শর্মিলের সাথে, শুনছেন এবিসি রেডিও ফ্রম 89.2। এতক্ষণ শুনলেন আজকের কাহিনীর দ্বিতীয় পর্ব। এখানে আমরা দেখলাম যে ফয়সালের করুণ ভাবে মৃত্যু হয়েছে, এবং মৃত্যুর আগে ফয়সাল নিয়মিত দেখতো সোনিয়াকে, কখনো নন্দিনীর পেছনে, কখনো ঘরের বাথরুমে, কখনো আলমারির উপরে, বিভিন্ন জায়গায়। এবং একসময় দেখতে দেখতে ফয়সালের এরকম অবস্থা দেখে নন্দিনী ফয়সালকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তার তাকে জানায় যে তার প্রথম স্ত্রী সোনিয়াকে সে অনেক ভালোবাসত, এবং দ্বিতীয় বিয়ে করবার পর তার মধ্যে এক ধরনের অপরাধ বোধ চুকেছে, সেই কারণে হয়তোবা সে নানা রকম চিন্তা করছে এবং সোনিয়াকে সে দেখতে পায়। এবং একটা পর্যায়ে দেখা গেল একদিন রাতের বেলায় ফয়সাল উঠে বাথরুমে চলে যায় পানির শব্দে, এবং সেখানে গেলে সোনিয়াকে দেখতে পায়। এবং পরদিন সকালবেলা তাদের বাড়ির যে কাজের মেয়েটি রয়েছে জরিনা, সে দেখতে পেয়ে চিৎকার করে ডাক দিয়ে আনে নন্দিনীকে, এবং ফয়সালকে মৃত পাওয়া যায়। এ পর্যন্ত শুনলাম, এরপরে কি আছে, কেন এসব ঘটছে, আসলে কি সোনিয়ার আত্মা আসে কিনা, সে সব জানবো আমরা শেষ পর্ব থেকে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, শুরু করবো এখন আজকের কাহিনীর শেষ পর্ব। সোনিয়ার বাথরুমে বাথটার থেকে ফসলের লাশ পাওয়া গেল, কিভাবে এই ঘটনা ঘটলো তার ব্যাখ্যা নন্দিনীর কাছে নেই, আর থাকলেও সে ব্যাখ্যা তার জন্য কোনো সুখকর বিষয় নয়। কোনো অলৌকিক বিষয় ফসলের মৃত্যুর সাথে জড়িয়ে আছে এটা কোনোভাবেই নন্দিনী যেন মেনে নিতে পারছিল না। ফসলের প্রথম স্ত্রী সোনিয়াকে তো ফসল খুবই ভালোবাসত, তাহলে কেন এভাবে ফসলকে জীবন দিতে হলো? তাছাড়া সত্যি যে সোনিয়ার প্রেতাত্মা ওকে বাস্তবে ডুবিয়ে মেরেছে তারই কি প্রমাণ আছে নন্দিনীর কাছে? আরো কিছুই ভাবতে চাইছে না, ভাবতে পারছেও না, সবকিছু ধোয়াতে, সবকিছু এত দ্রুত ঘটে গেল যে নন্দিনী সামলে উঠতে পারছে না। কেন হলো এমন? কেন নন্দিনীর সঙ্গে এমনটা হতে হবে? কেন প্রতিদিন পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যা টিভি পর্দা অথবা খবরের কাগজে স্থান পায় না? তেমনি ফয়সালের মৃত্যু নিয়ে কোনো নিউজ হলো না, বা পুলিশ কেসও হলো না, কেননা নন্দিনীর চাচার সঙ্গে উপর লেভেলের যোগসূত্র আছে, উনি এসব সামলে নিয়েছে। আর তাই ফয়সালের মৃত্যু বা আত্মহত্যা অথবা খুন এই বিষয় নিয়ে মিডিয়া বা থানা কেউ ঘাটাঘাটি করল না। তবে নতুন ঘটনার মুখোমুখি হল নন্দিনী।
ভয় কিছু নাই, মোদিনকে ফোন দাও, উপরে আসতে বলো, তারপর ওই ঘরে ঢুকে দেখি কি হচ্ছে। আর ওই ঘরের দরজাটা কেন বারবার বন্ধ করে রাখো বলো তো? আমি তো খোলাই রাখছিলাম। যাও তুমি, আমি জাতিকে একটা ফোন দিয়ে আসি। হ্যালো জাতি, কখন আসবে তুমি?
আমি তোকে ফোন দিতাম, আমার শরীরটা খুব খারাপ রে, সুগারটা বেড়েছে, আজকে আর আসতে পারবো না।
চাচা কোথায়?
তোর চাচা গেছে মানিকগঞ্জ অফিসের কাজে, ফিরতে লেট হবে।
আচ্ছা ঠিক আছে, রাখছি, শরীরের দিকে খেয়াল রেখো।
কোনো সমস্যা নেই তোরে, জয়না তো আছেই, ওকে তোর ঘরেই ঘুমাতে বলিস, বুঝলি? দরজা ভালো করে বন্ধ করে রাখিস কিন্তু, ঠিক আছে?
আচ্ছা চাচি, জরিনাকে সঙ্গে নিয়ে আমি চলে আসবো?
না না না, 40 দিন না হলে ঘর ফাঁকা রেখে আসা যাবে না। কেন, ভয় পাচ্ছিস নাকি?
না না, ভয়ের কি আছে। আচ্ছা রাখছি।
আচ্ছা।
ফয়সালের মৃত্যুর আগে ফয়সাল প্রায় সব সময় সোনিয়াকে দেখতে পেত, বিশেষ করে সোনিয়ার ঘরে। কোনো শব্দ কিন্তু হতো না, শুধু এক দৃষ্টির সোনিয়া নাকি ফয়সালের দিকে তাকিয়ে থাকত। কিন্তু ইদানিং সোনিয়ার ঘর থেকে হঠাৎ হঠাৎ নানা ধরনের শব্দ হয়, জিনিসপত্র টানার শব্দ, কোনো কিছু ফেলে দেওয়ার শব্দ, আবার কখনো কখনো আলমারি খোলার শব্দ। নন্দিনী আগে বিশ্বাস করত না, কিন্তু এখন বিশ্বাস করে। এ বাড়িতে সত্যি সোনিয়ার আত্মা ঘোরাঘুরি করে, তা না হলে অযথা এসব ঘটনা কেন ঘটবে? চাচা চাচি এসে বেশ কদিন ছিল, আর মতি, নিকবাল, জরিনা ওরা তো আছেই, কিন্তু তবুও নন্দিনীর কেমন যেন ভয় ভয় লাগে। ফয়সালের মৃত্যুর পরের শোকটা কাটিয়ে উঠছে না উঠতে, ভয়টা এমন ভাবে নন্দিনীর মনে জায়গা করে নিয়েছে যে এখন শোকের চেয়ে ভয় বেশি তারা করছে তাকে। না, এই বাড়িতে নন্দিনী থাকতে পারবে না, কিছুতেই না। 40-এর অনুষ্ঠান শেষ হলেই ও চাচার কাছে চলে যাবে, পরে একসময় সুযোগ বুঝে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলেই হবে, সেসব চাচার সঙ্গে কথা বলে সিদ্ধান্তও নেওয়া যাবে। কিন্তু এখন এ কটা দিন ভালোই ভালো পার হলেই হয়। সে রাতে আর কোনো শব্দ ওরা শুনতে পায়নি, তবে পরদিন সকালে সোনিয়ার ঘরের দরজা জানালা খুলে দেওয়ার জন্য নন্দিনী জরিনাকে নিয়ে ওই ঘরে গেল। আর আশ্চর্য যা দেখলো, দুজনেই বিশ্বাস করতে পারছিল না।
জরিনা, সত্যি করে বলো, আমি তোমাকে বকাঝকা করবো না, প্লিজ সত্যি করে বলো আমাকে।
কি সব বলেন ম্যাডাম, আমারে কি আপনি পাগল পাইছেন? রাইতের বেলা এই ঘরে আমি একলা একলা আসুম, আর আলমারির জিনিস না মামু, সবই মামু কই আমি।
তাই তো, এই আলমারির চাবি তো তোমার পাওয়ার কথা না, কিন্তু কেউ এক যে কিছু একটা খোঁজাখুঁজি করছে এটা বোঝা যাচ্ছে। দেখো আলমারির সমস্ত তাক এলোমেলো, বিছানার উপর সব কাপড়।
আগের ম্যাডামের ভূত মনে লয় এই কাজ করছে, পাপ কি আর গোপন থাকে?
হিসাবটা ঠিক মিলছে না, কোন ভূত পেত এই কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আর পাপ মানে
ইয়ে না, মানে না ম্যাডাম, এমনি বললাম আর কি, আমরা অশিক্ষিত মানুষ ভূত পেত বিশ্বাস করি।
থানায় যাওয়াতে হবে, চাচাকে বলে দেখি কি বলে।
থানাওয়ালারা কি আর ভূত ধরতে পারবো? কবিরাজ ডাকেন,
জানালার পর্দাগুলো সরিয়ে দাও, আর হাতে হাতে আমাকে সাহায্য করো আলমারিটা গুছিয়ে রাখি।
সোনিয়ার ঘরের আলমারির কাপড় ফয়সালও এর আগে এলোমেলো দেখেছিল, কিন্তু সেটা নন্দিনীর চোখে পড়েনি, অথচ আজ তো নিজের চোখে দেখল। সে একানা জরিনাও দেখেছে, কি বলবে এটাকে, এর কোনো ব্যাখ্যা নেই নন্দিনীর কাছে। যদি সত্যি সোনিয়ার আত্মা কিছু খুঁজে থাকে ওই আলমারিতে, তবে তবে সেটা কি হতে পারে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই আলমারিতে যা ফয়সালও বলেনি কোনোদিন নন্দিনীকে? সেদিন সন্ধ্যায় ঘটলো আবার নতুন এক ঘটনা। এমনিতে জরিনা সর্বক্ষণই নন্দিনীর আশেপাশেই থাকে, সন্ধ্যা চা করার জন্য কিচেনে গেল, আর এক চিৎকারে নন্দিনীর ঘরে চলে এলো।
ম্যাডাম আমি গ্যারেজে চলে যাব, আমি এই বাড়িতে আর কাজ করব না।
কি হয়েছে বলো তো?
আমি আমি নিজে চোখে দেখছি ম্যাডাম আমার দিকে কেমন করে তাকিয়েছে।
ভুল দেখেছো জরিনা, তুমি মনে মনে ভয় পেয়ে আছো তাই কল্পনায় সোনিয়া ম্যাডামকে দেখছো।
কল্পনা না ম্যাডাম, যা সত্যি তাই দেখছি। আর দেখুন না, আমিও তো পাপের ভাগিদার।
মানে কি বলছো, হেয়ালি না করে খুলে বলো তো।
আমারে মাফ করেন আপনি, আমি আর কাজ করতে পারুম না। এই বাড়িতে থাকলে আমারেও সারের মতো সোনিয়া ম্যাডামের আত্মা মাইরা তুইব।
কি হয়েছে বলবা তো,
এত বড় পাপকামের সাক্ষী আমি, আমারে কি সাইরা দিব? আমারে তো সাইরা দিব না। আইস দেখা দিছে, কাল গার মটকাইব গো। আল্লাহ আল্লাহ।
ঘটনার
একমাত্র
মানে কি আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। যা নন্দিনী স্বপ্নেও কল্পনা করিনি তাই আজ জানলো। জরিনা সব কিছু খুলে বলল নন্দিনীকে। এক মুহূর্তে নন্দিনীর সব বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে নড়ে উঠল। মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল, পায়ের তলার মাটি সরে দাঁড়ালো। মানুষ এত নিচে নামতে পারে? আর সে মানুষটা কিনা নন্দিনীর চেনা মানুষ, যাকে নন্দিনী বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, ভালোবেসেছিল। কোথাও কোনো ভুল নেই তো। কিন্তু জরিনা কেন অযথা ফয়সালের মৃত্যুর পর এত বড় মিথ্যা গল্প বলবে? সত্যি ফয়সাল সম্পত্তির লোভে জেনে বুঝে গ্যাস লাইন লিক করে দিয়ে সোনিয়াকে ঠান্ডা মাথায় কৌশলে খুন করেছিল, আর সে খুনের একমাত্র সাক্ষী জরিনা। ঘটনার দিন সকালে নাস্তার পর ফয়সাল সোনিয়াকে বলেছিল ঢাকার বাইরে যাচ্ছে কাজ করতে, ফিরবে না, তবে দুপুরে বাসায় এসে খাবে। সোনিয়া প্রায় নিজের হাতে স্পেশাল ডিশগুলো রান্না করত। সেদিনও যাতে ওই রান্নাটা করে সে ব্যবস্থাও ফয়সাল করে গিয়েছিল। যাওয়ার সময় বলে গিয়েছিল সোনিয়ার হাতে সর্ষে ইলিশ রান্না খেতে চায়। কাজেই জরিনা সব রেডি করে কিচেনে রেখে সোনিয়াকে না বলে ছাদে চলে যায়। সোনিয়ার দেরি দেখে সোনিয়া যখনই চুলার গ্যাস অন করতে যায় তখনই সারা ঘরে আগুন লেগে যায় এবং সোনিয়া আগুনে পুড়ে মারা যায়। আগুনের ধোঁয়া দেখে সবাই যখন ছুটে আসে তখনই জরিনা ছাদ থেকে নেমে আসে। তারপর দ্রুত ফায়ার সার্ভিসের লোক আসে, সোনিয়াকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সোনিয়া আর বেঁচে নেই। জরিনাকে এর জন্য অবশ্য মোটা অঙ্কের টাকা দিয়েছিল ফয়সাল। এদিকে ফয়সালকে যখন হাসপাতাল থেকে ফোন দেওয়া হলো তখন ফয়সাল ঢাকা থেকে অনেক দূরে। জরিনা এটাও বলল যে সোনিয়ার মৃগি রোগ ছিল, আর এর আগেও পানি বা আগুনের কাছে গেলে এই রোগটা বাড়তে দেখেছে সে। সেদিনে নিশ্চয়ই এই ঘটনাই ঘটেছিল। আর জরিনা যদি জানতো ম্যাডাম একা রান্নাঘরে যাবে, তবে সে সময় জরিনা ছাদে যেত না। তাছাড়া সে তো ম্যাডামকে বলেই ছাদে গিয়েছিল। সবাই সোনিয়ার মৃত্যুটাকে একটা দুর্ঘটনাই ভাবল, কিন্তু এর পেছনে যে ফয়সালের সূক্ষ্ম প্ল্যানটা ছিল সেটা কেউ জানল না। যেহেতু সোনিয়ার নিকট আত্মীয় বলতে তেমন কেউ ছিল না, আর যারা ছিল তাদের সঙ্গে খুব বেশি ওঠা বসাও ছিল না সোনিয়ার, কাজেই কেউ থানা পুলিশ করল না। ভাগ্য ফয়সালের সহায় হয়েছিল না, ঠিক ভাগ্য বলা যায় না। ফয়সালের সূক্ষ্ম প্ল্যান ওকে বিপদ থেকে বাঁচালো ঠিকই, কিন্তু যে অন্যায় সে করেছিল তার শাস্তি তাকে পেতেই হল। জরিনা প্রচন্ড ভয় সব সত্যি কথা নন্দিনীকে বলেছে। জরিনা নন্দিনীকে অনেক বুঝিয়ে শুনিয়ে আটকে রাখল এই বলে যে চল্লিশ হাজারটা শেষ হলেই দুজনেই বাড়ি থেকে চলে যাবে। নন্দিনী ভেতরে ভেতরে খুব কষ্ট পেয়েছে, ফয়সাল সম্পর্কে কথাগুলো মেনে নিতে পারছিল না। সমস্তটা শোনার পর সে রাতে হঠাৎ নন্দিনীর ঘুম ভেঙে গেল, আর শুনতে পেল সোনিয়া ঘর থেকে একটা আওয়াজ আসছে। আজ নন্দিনী একটুও ভয় পেল না, কারণ নন্দিনী এখন জানে সে অন্যায় করেনি।
কাজে সোনিয়ার আত্মা তার কোনো ক্ষতি করবে না। তারপরও একবার ওই ঘরে নন্দিনী যেতে যায় নিজের ভয়টাকে দূর করার জন্য। আজ আর জরিনাকে ডাকলো না, আস্তে করে দরজা খুলে সোনিয়া ঘরে চলে এল। আচ্ছা দেখল
আপনি
প্রতিদিনই গনার বাক্সটা খোঁজেন?
ম্যাডাম,
আপনি একলা একলা ঘরে কোন সময় আইলেন? এত সাহস আপনি! তাই তো, কখন এলাম এই ঘরে? হায় হায়, ঘোষাইন আলমারির সব কাপড় আপনি নামাইছেন?
আমি?
ও হ্যাঁ, একটা জিনিস খুঁজছিলাম।
কি
কি খুঁজতেছেন এত রাইতে? ভয় টয় পাইছেন নাকি? আমার ডাকেন নাই কেন?
আরে ভয় পাইনি, কিছু হয়নি।
সোনিয়া জীবিত থাকা অবস্থায় খুব সাজগোজ করত, তার কারণ সে দেখতে অতটা সুন্দর ছিল না। সোনিয়ার ধারণা ছিল অনেক বেশি অলঙ্কার পরে থাকলে, অনেক সেজে গুজে থাকলে তাকে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই গয়নার প্রতি তার প্রবল দুর্বলতা ছিল। মৃত্যুর পরও সোনিয়ার আত্মা তার নিজের ঘরেই ঘুরে বেড়াত, কিন্তু যেদিন ফয়সাল নন্দিনীকে সোনিয়ার গয়নার বাক্সটা দিয়ে দিল, সেদিন থেকেই সোনিয়ার আত্মা ফয়সালের সামনে আসতে শুরু করলো। প্রতি রাতেই সোনিয়ার আত্মা সারা আলমারি তন্ন তন্ন করে খুঁজে বেড়াত তার মায়ের দেয়া সেই রুবি পাথরের নেকলেস, যে নেকলেসটা তার সবচেয়ে প্রিয় গয়না। সে যেন সে কোনো দিন ওই নেকলেসটাকে ব্যাংকের লকারে রাখেনি, বরং অতি যত্নে গয়নার বাক্সে তার আলমারিতে রেখেছিল, যাতে প্রতিদিন একবার করে গয়নার বাক্স খুলে নেকলেসটা দেখতে পারে, ছুঁতে পারে। পরদিন সকালে নন্দিনী সোনিয়ার গয়নার বাক্সটা তার আলমারি থেকে বের করে সোনিয়ার আলমারিতে রেখে দিল এবং আলমারির সমস্ত কাপড় আবার গুছিয়ে রাখল। তারপর থেকে আর কোনো দিন সোনিয়ার আলমারির কাপড় এলোমেলো হয়নি, এমনকি জরিনাও কোথাও সোনিয়াকে দেখেনি, আর সোনিয়ার ঘর থেকে কোনো শব্দও আর শোনা যায়নি। তবে হঠাৎ হঠাৎ কোনো একটা অদৃশ্য ছায়ামূর্তির সঙ্গে নন্দিনী ধাক্কা লেগে যায়, এটা নন্দিনী বুঝতে পারে। আর তখন নন্দিনী চমকে উঠে বলে, কে কে? তাদের নামগুলো জানিয়ে দেবার আগে আরো একবার বলছি, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস, তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। আর জানিয়ে দেবো এখন আজকে নেকলেসে যারা অভিনয় করেছেন, নন্দিনীর ভূমিকা অভিনয় করেছেন শাড়ি, ফয়সালের ভূমিকা অভিনয় করেছেন মঞ্জু, লতার মা ছিলেন মেঘনা, জরিনার ভূমিকায় ছিলেন তানজিলা, চাচির চরিত্রে অভিনয় করেছেন মিনু এবং সোনিয়ার আত্মায় কণ্ঠ দিয়েছেন সাজেদা। তো আজকে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিলাম, এবং কুয়াশা শেষ করবার আগে আরো একবার জানিয়ে দেবো, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস, তাই এয়ারটেলে এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। আর আজকে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সময় এখানেই শেষ, আমাকে একটু পরে বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শ্যামিন, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।